नितं तं सजीवं सारं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगना ललिता श्री विशाखान्वितं नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दिशतारिणे वंशाकल्पतरूभ्य कृपा सिन्धुभ्येव च पतितानां पापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः। हे कृष्णा करुणा सिन्ध दीनबन्ध जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। काञ्चन गौराङ्ग राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे 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 राम 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 हरे हरे। मुखम कृति वाचलम पंगु लंघयत गिरी जत्कृपा तमहम वंदे श्रीगुरुदिनतारिणम परमानंद माधवम श्रीचैतन्यश्वरम नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा पदाय गौरगतधामदाय गौरगमतारिणे। श्रीकृष्ण जन्माष्टमी उपलक्षे गत कयेकदिन जावत आमादेर विशेष भागवत कथा परिवेशित होच्छे। आमादेर मायापुरेर जारा सिनियर भक्त तारा व्यक्त करछेन श्रीकृष्ण जन्माष्टमी उपलक्षे कृष्णेर विभिन्न दिक। आगामी चार तारीख হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহামহোৎসব। সেই আবির্ভাব তিথিতে যাতে আমরা কৃষ্ণকে যথাযথভাবে আহ্বান করতে পারি, সেই মানসিকতা সেই চেতনা যাতে আমরা তৈরি করতে পারি, সেই জন্য আমরা আগে থেকে কৃষ্ণ সম্বন্ধে বিভিন্ন কথা শ্রবণ করার মাধ্যম দিয়ে আমাদের মন হৃদয়কে তৈরি করার চেষ্টা করছি। তো শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং শ্রী গোবিন্দানন্দ প্রভু গত দুদিন ক্লাস দিয়েছেন। আজকে আমি কৃষ্ণের বৃন্দাবন, যে কৃষ্ণ বৃন্দাবনের যে কৃষ্ণ তার বিভিন্ন গুণাবলী এবং বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করতে গেলে কি আমাদের মানসিকতা চেতনা যোগ্যতা থাকা দরকার, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বৃন্দাবনের মধুর যে লীলা সেটাকে আমরা দর্শন করতে পারব, সেই সম্বন্ধে আমরা আলোকপাত করার চেষ্টা করব, যেটা শ্রীমদ ভাগবত এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ভিত্তিতে আমরা আজকে এই আলোচনা চক্র করব। শ্রী সিংহদেব ভগবান কি জয়। চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হলেন, আবির্ভূত হওয়ার ওনার অন্তরঙ্গ এবং বহিরঙ্গা কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে ব্যাখ্যা করা হচ্ছে এবং তিনি বলছেন তার সিদ্ধান্ত যে আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবনম ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যকল্পিত। তিনি বলছেন যে আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম আছে বৃন্দাবন, এবং রম্মাকচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, এবং ব্রজবধু ব্রজগোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন সেই আরাধনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন এটা বলছেন চৈতন্য মহাপ্রভু সেটা আমরা আলোকপাত করার চেষ্টা করব। তিনি এসেছেন যেটা দিতে, যেটা অন্য কোনো কেউ আগে দেয়নি। বলা হচ্ছে, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। তো তিনি এসেছেন, আবির্ভূত হয়েছেন এই জগতে এমন একটি জিনিস প্রদান করার জন্য যেটা পূর্বে বহু বহু দিন ধরে সেটা কেউ অর্পণ করেননি, অনর্পিত। চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সেই চৈতন্য মহাপ্রভু কারুণ্যবশত এই কলিযুগে আবির্ভূত হয়ে সেটা প্রদান করছেন। সেটা কি, তিনি কি প্রদান করছেন? স্বভক্তি শ্রিয়ম, ব্রজ প্রেম ভক্তি। অর্থাৎ বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে কৃষ্ণের প্রতি প্রেম আর ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে প্রেম সেটা প্রদান করার জন্য শ্রীমন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তাই আমাদের যারা আমরা গৌড়ীয় ভক্ত, চৈতন্য মহাপ্রভুর আমরা যারা অনুগামী, তাদের অবশ্যই কর্তব্য যে শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন লীলা, বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে ভাব, বৃন্দাবনের শ্রীকৃষ্ণের লীলার মধ্যে তার যে গুণাবলী প্রদর্শিত হচ্ছে সেটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। এবং সেটা করতে গেলে আমাদের কি যোগ্যতা অর্জন করা উচিত, যেটা শ্রীমদ ভাগবতে সুখদেব গোস্বামী দশম স্কন্ধে ব্যাখ্যা করছেন। তো বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের অনন্ত গুণাবলী রয়েছে। তো ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী 64টি গুণাবলীর কথা ব্যাখ্যা করেছেন। তো শ্রীকৃষ্ণের অনন্ত গুণাবলীর মধ্যে 64টি গুণ তিনি বলেছেন, কৃষ্ণের অনন্ত গুণ তার মধ্যে তিনি 64টি গুণ লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে প্রথম 50টি গুণ যে কোনো জীবাত্মা, যে কোনো জীব ক্ষুদ্র পরিমাণে অর্জন করতে পারে। 50টি গুণ, 50 থেকে 55 যে 5টি গুণ, সে গুণ খালি শিব তার মধ্যে দেখা যায়। তারপরে 55 থেকে 60 যে গুণাবলী সেটা খালি বিষ্ণুর মধ্যে দেখা যায়। কিন্তু 61 থেকে 64 যে 4টি গুণ, সে গুণাবলী খালি কৃষ্ণের মধ্যেই দেখা যায়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন বিহারী, তার মধ্যেই এই 4টি গুণ দেখা যায়। তো এই 4টি গুণ তার গুণের অন্তিম পরাকাষ্ঠা, এই গুণের মধ্যে তার মধ্যে দিয়ে সব গুণ প্রকাশিত হয়। তো এই 4টি গুণ কি কি সেটা ব্যাখ্যা করা হচ্ছে। প্রথম গুণটি হচ্ছে লীলা মাধুরী, তারপরের গুণটি হচ্ছে প্রেম মাধুরী, তারপরের গুণটি হচ্ছে বেণু মাধুরী, এবং সর্বশেষ 64 নম্বর গুণটি হচ্ছে রূপ মাধুরী। এই যে 4টি গুণ, এই 4টি গুণ খালি কৃষ্ণের মধ্যেই দেখা যায়। এবং 4টি গুণের পেছনে লেখা আছে মাধুরী, অর্থাৎ মধুর। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে হচ্ছেন মধুর, অর্থাৎ ঐশ্বর্যের দ্বারা তিনি আর আবৃত নন। ঐশ্বর্য জিনিসটা মধুর ভাবের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। তো বলা হচ্ছে যে সমস্ত অবতারের অবতারই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস, অবতারই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে হচ্ছে পূর্ণ না, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় হচ্ছে পূর্ণ, মথুরায় হচ্ছে পূর্ণতর, এবং বৃন্দাবনে হচ্ছে পূর্ণতম। এবং সেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তিনি সক্ষরসে হচ্ছে পূর্ণ, বাৎসল্য রসে হচ্ছে পূর্ণতর, এবং মাধুর্য রসে তিনি হচ্ছেন পূর্ণতম। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ, কিন্তু সেই পূর্ণের মধ্যেও রকম ভেদ দেখা যাচ্ছে। যখন রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুর কথোপকথন হচ্ছে সেখানেও সেটা ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের যে রস ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার যে পন্থা, তার মধ্যে সাতটি গৌণ রস এবং পাঁচটি মুখ্য রস ভক্তিদাস অমৃত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে পাঁচটি যে মুখ্য রস যখন রামানন্দ রায় ব্যাখ্যা করছেন, তখন তার এক একটা রসের লক্ষণ ব্যাখ্যা করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে শান্ত রসে ভগবান শ্রীকৃষ্ণ সে ভক্ত, সে শুদ্ধ ভক্ত, কিন্তু সেই শান্ত রসে তার মধ্যে কোনো মমতা নেই। অর্থাৎ কৃষ্ণ আমার, কৃষ্ণকে আমাকে সেবা করতে, সেই যে মমতা ভাব, সেই মমতা ভাবের অভাব। কিন্তু দাস্যরসে সেই মমতা ভাব রয়েছে, সবসময় দাস্যরসে যারা ভক্ত তারা কৃষ্ণকে সেবা করার জন্য ব্যাকুল। কিন্তু সেই দাস্যরসে কৃষ্ণ হচ্ছেন প্রভু, আমি হচ্ছি তার দাস, এই মনোভাব। কৃষ্ণ বড়, আমি ছোট, তার আমার সেবা করার কর্তব্য। অবশ্য রক্ষিপে কৃষ্ণ বিশ্বাস পালন, শরণাগতির লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু সেখানে মমতা থাকলেও সেখানে সমতা ভাব নেই, কিন্তু সেই সমতা ভাব সক্ষ রসের মধ্যে দেখা যাচ্ছে। সেখানে ব্রজের যারা গোপ, গোপ শাখা, তারা কৃষ্ণকে ভগবান বলে মনে করছে না, তারা মনে করছে কৃষ্ণ আমি সমান। এই যে ভাব, এটাকে বলে সমতা ভাব। অর্থাৎ এই সক্ষ রসে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিটা উত্তম ভক্তিতে পরিণত হচ্ছে। কেন উত্তম ভক্তি? কারণ এই স্তরে না এলে আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারছি না। কারণ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা হচ্ছে পূর্ণতম লীলা, ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণরূপে নিজেকে প্রকাশ করছেন। তাই যখন রামানন্দ রায় বলছেন, প্রথমে তিনি বলছেন বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম যখন বলছেন, তখন মহাপ্রভু বলছেন ইহ বাহ্য। কেন ইহ বাহ্য? কারণ তুমি এখন বৈকুণ্ঠ জগতে প্রবেশই করতে পারছ না, চিন্ময় জগতে প্রবেশ অধিকার নেই বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে। তারপর বলছে কৃষ্ণে কর্মার্পণ, কর্মমিশ্রা ভক্তি। তারপরে তিনি বলছেন জ্ঞানমিশ্রা ভক্তি, সবকিছু বলছেন ইহ বাহ্য। যখন তিনি জ্ঞানশূন্য ভক্তিতে গেলেন, তখন মহাপ্রভু বলেন ইহ হয়, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাম ভক্তির উত্তমা। যখন এই মনোভাব রামানন্দ রায় ব্যাখ্যা করলেন, তখন মহাপ্রভু বললেন ইও হয়। অর্থাৎ বৈকুণ্ঠ জগতে প্রবেশ করার এটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা। কি প্রাথমিক যোগ্যতা? অন্নাভিলাষিতা শূন্যম, আমাদেরকে অন্য অভিলাষ পরিত্যাগ করতে হবে। কি অভিলাষ? আমাদের দুটি অভিলাষ রয়েছে, কর্মের অভিলাষ এবং জ্ঞানের অভিলাষ। অর্থাৎ এই জগৎকে ভোগ করার বাসনা এবং এই জগৎ থেকে মুক্ত হওয়ার বাসনা, এই দুটি বাসনা বদ্ধজীবের মধ্যে দেখা যায়। যখন আমরা এই দুটি বাসনাকে পরিত্যাগ করব সম্পূর্ণরূপে, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, তাহলে আমরা কি করব? অনুকূলভাবে কৃষ্ণের বিধিবিধানের জন্য যখন আমরা সমস্ত কর্ম করব, সেটাই হচ্ছে ভক্তির উত্তমা, সেটা হচ্ছে উত্তমা ভক্তি। যখন এই মনোভাব আমাদের হৃদয়ে জাগরিত হবে, তখন আমরা বৈকুণ্ঠ জগতে, চিন্ময় জগতে প্রবেশ অধিকার লাভ করলাম। তখন মহাপ্রভু বলছেন ইয়ো হয়। তারপরে মহাপ্রভুকে রামানন্দ রায় শান্তরাসের কথা ব্যাখ্যা করছেন, তখন শান্তরাসের কথা বলে ইয়ো হয় আগে কহ আর। তারপরে শান্তরাস যখন হয়ে গেল, তখন তিনি দাস্যরাসের কথা ব্যাখ্যা করছেন, তখনও তিনি বলছেন ইয়ো হয় আগে কহ আর। কিন্তু যখন রামানন্দ রায় সক্ষরাসের কথা বললেন, তখন বলা হল ইহ উত্তম, অর্থাৎ উত্তম ভক্তি। যতক্ষণ পর্যন্ত না আমরা বৃন্দাবনে প্রবেশ করছি, ততক্ষণ পর্যন্ত উত্তম ভক্তির মধ্যে আমরা প্রবেশ করছি না মহাপ্রভুর মত অনুযায়ী। তো যখনই সক্ষর আসে আমরা প্রবেশ করলাম, তখন আমরা উত্তম ভক্তি স্তরে, যেখানে কৃষ্ণ এবং কৃষ্ণের ভক্ত সমান, সমতা ভাব, অর্থাৎ কৃষ্ণের ঐশ্বর্য সম্পূর্ণরূপে সেখানে বর্তমান নেই, সম্পূর্ণরূপে ঐশ্বর্য মধুর রসের দ্বারা আচ্ছাদিত হয়ে যাচ্ছে। সেখানেই কৃষ্ণ এবং কৃষ্ণের ভক্ত সমতা প্রাপ্ত হচ্ছে। তারপরে সমতা থাকলেও কৃষ্ণের স্নেহের অভাব রয়েছে। সমতা থাকলেও দাস্য সক্ষরসে স্নেহ নেই। তো যখন বাৎসল্য রসে আসছে, তখন কৃষ্ণ ছোট হয়ে যাচ্ছে এবং কৃষ্ণের ভক্ত বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ যশোদা মা কৃষ্ণকে বলছে যে আমাকে কৃষ্ণকে দেখতে হবে, আমি না দেখলে কৃষ্ণের কি করে চলবে। এমনি ভক্তিতে কি অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, কৃষ্ণ আমাকে রক্ষা করবে, কিন্তু যশোদামা কি ভাবছে যে আমাকে কৃষ্ণকে রক্ষা করতে হবে, পুরো অপোজিট মনোভাব, সেটা হচ্ছে বাৎসল্য ভাব, অর্থাৎ স্নেহের প্রকাশ। কিন্তু স্নেহ থাকলেও সেখানে একটা সংকোচ রয়েছে যে কৃষ্ণ ছোটবেলায় যশোদা মায়ের সঙ্গে যত অন্তরঙ্গ থাকে, যত যশোদা মার সঙ্গে অন্তরঙ্গ ভাব কৃষ্ণের প্রকাশিত হয়, কৃষ্ণ যত বড় হতে থাকে সে অন্তরঙ্গ ভাবের মধ্যে একটা সংকোচ দেখা যায়। সংকোচ কৃষ্ণকে আগে ছোটবেলায় চান করে দিত যশোদামা, কিন্তু যখন বড় হচ্ছে তখন আর কৃষ্ণ যশোদামার কাছ থেকে স্নান গ্রহণ করছে না, সংকোচ ভাব। কিন্তু যখন ব্রজ গোপিকাদের সঙ্গে মাধুর্য রসে কৃষ্ণ লীলা হচ্ছে তখন কৃষ্ণ সম্পূর্ণরূপে ব্রজগোপিকাদের কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছেন, নিঃসংকোচ ভাব, আর কিছু তার কাছে আর কিছু লোকানোর নেই, সম্পূর্ণরূপে কৃষ্ণ তাদের কাছে আত্মসমর্পণ করছেন। এই যে গুণ ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে, এটাকে বলা হচ্ছে লীলা মাধুরী। এই ভগবানের যে লীলা এত অন্তরঙ্গ লীলা, সেই লীলাতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাদের কাছে সম্পূর্ণরূপে তিনি সমর্পণ করছেন, সেটা হচ্ছে ভগবানের লীলা মাধুরী। এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী গুণ হচ্ছে প্রেম মাধুরী, যেগুলো অন্য বৃন্দাবন ছাড়া অন্য জায়গায় প্রদর্শিত হয় না। তো এই প্রেম মাধুরীতে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় ভক্তের দ্বারা আবৃত, প্রেমময়ী ভক্তের দ্বারা, প্রেমময় ভক্তের দ্বারা তার আবৃত থাকেন ভগবান শ্রীকৃষ্ণ সবসময়। সবসময় তিনি হয় বাবা মার সঙ্গে থাকছেন যশোদামা নন্দ মহারাজের সঙ্গে, না হলে গোপীদের সঙ্গে থাকছে, না হলে গোপীদের সঙ্গে থাকছেন, সবসময় ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময় ভক্তদের দ্বারা আবৃত হয়ে থাকেন, সেটাকে বলা হয় ভগবানের প্রেম মাধুরী। এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি গুণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বেণু মাধুরী। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা বিলাস করেন, রাসলীলা করেন, গোপীদেরকে আকর্ষণ করেন, গোপদের আকর্ষণ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার যে বেণু রয়েছে সেই বেণুর মাধ্যম দিয়ে তিনি সমস্ত লীলাকে আকর্ষণ করেন, সেই জন্য তার এই মাধুরীর নাম হচ্ছে বেণু মাধুরী। এবং তার সর্বশ্রেষ্ঠ মাধুরী হচ্ছে তার রূপ মাধুরী। ভগবানের রূপ হচ্ছে অত্যন্ত মধুর। তো বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের যে ছটি গুণ রয়েছে, ভগবানের যে ছটা গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে তিনি হচ্ছেন সব থেকে সুন্দর। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশঃস্য জ্ঞান বৈরাগ্যস্যৈব সংগ্রাম ভগৈতিঙ্গনা। তো পরশর মুনি যখন কৃষ্ণের অর্থাৎ ভগবানের যে সংজ্ঞা ব্যাখ্যা করলেন, তার মধ্যে একটি সংজ্ঞা হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশঃস্য। তো কৃষ্ণ যে যিনি ভগবান, তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্যের উৎস, সর্বশ্রেষ্ঠ সুন্দর উনি, ওনার থেকে সুন্দর আয় এই সৃষ্টিতে কেউ নেই। এবং তার সৌন্দর্য দেখে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আকর্ষিত হচ্ছে এবং স্বয়ং তিনি আকর্ষিত হচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে আকর্ষিত হয়ে যাচ্ছে। তো বলা হচ্ছে যে কৃষ্ণ কেমন সুন্দর, সেটা ব্যাখ্যা করা হচ্ছে যে এই জগতে অনেক সুন্দরী স্ত্রী দেখা যায়, মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, সর্বশ্রেষ্ঠ সুন্দরী। তো বলা হচ্ছে যারা স্বর্গের অপ্সরা তাদের তুলনায় এই জগতের যে সৌন্দর্য সেটাকে ব্যাঙের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরা যেমন ব্যাঙকে দেখে ঘৃণা করি না, দেখে কি বিচ্ছিরি দেখতে, তো স্বর্গের অপ্সরারা আমাদের এখানকার সুন্দরীদেরকে দেখে সেরকম ব্যাঙের মতো তুচ্ছ জ্ঞান করে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে স্বর্গের অপ্সরারা কত সুন্দরী, সেই স্বর্গের অপ্সরাদের থেকে কোটি কোটি গুণে সুন্দর হচ্ছে বৈকুণ্ঠ লক্ষ্মী দেবীরা, বৈকুণ্ঠের লক্ষ্মী যারা, সেই বৈকুণ্ঠের লক্ষ্মী থেকে শত শত গুণে সুন্দর হচ্ছে যারা দ্বারকার মহিষী, এবং দ্বারকার মহিষীদের থেকেও শত শত গুণে যারা সুন্দরী তারা হচ্ছে ব্রজগোপিকারা। ব্রজগোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে 108 গোপী, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে 8 গোপী, এবং এই 8 গোপীর অষ্টগোপীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন দুজন গোপী, চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারানী। শ্রী রাধা মাধব সখী বৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি, নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি জয়। তো এবং এই দুই গোপীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। তো সেই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখে মোহিত হয়ে যাচ্ছেন, তার মানে বুঝতে পারা যাচ্ছে যে কৃষ্ণ কত সুন্দর। শ্রীমতী রাধারানী কেন, তিনি নিজেই যখন তিনি দ্বারকাতে রয়েছেন তার স্ফটিক প্রাসাদ, সে প্রাসাদে তার পিলারে বা মেঝেতে একদিন হঠাৎ তার রূপ দেখছে, তো রূপ দেখে বলছে আরে এত সুন্দর আগে দেখিনি তো কোনোদিন, তো তার নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে যাচ্ছে। তখন ভাবছে কৃষ্ণ যে আমি এত সুন্দর কিন্তু আমি এই সেই রূপকে আস্বাদন করতে পারছি না, কারণ ভগবান হচ্ছে প্রেমের বিষয় আর রাধারানী হচ্ছেন প্রেমের আশ্রয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুরিমা, এই মধুরিমা কে আস্বাদন করতে পারছে, তার ভক্তরা, কিন্তু কৃষ্ণ নিজে আস্বাদন করতে পারছে না। তাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা অভাব বোধ করলেন এবং সেই অভাববোধকে পূর্ণ করার জন্য, তার মধ্যে যদি কোনো অভাব থাকে তাহলে তিনি পরম পুরুষোত্তম ভগবান হতে পারেন না, এই জন্য তিনি আরেকটি স্বরূপে আবির্ভূত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে। এবং সেখানে এসে তিনি তিনটে জিনিস আস্বাদন করলেন যেটা তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন বিহারী হিসেবে আস্বাদন করতে পারেন না, সেই জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বা নৈবা সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কিদৃশ বা মদীয় সক্ষণ চর্চা মদনুভবত কিদৃশং ব্যক্তি লোভাত তদ্ভাবার্ধ সমজনী শচী গর্ভসিন্ধু হরিন্দু। তিনটে জিনিস, শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা, শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য আস্বাদন করে যে সুখ পায়, এবং আমার শ্রীকৃষ্ণের যে মধুর যে সৌন্দর্য সেটা কিরকম, এই তিনটি জিনিস জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হলেন। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন মাধুরী। কিন্তু সেই বৃন্দাবন মাধুরীকে আস্বাদন করতে গেলে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, তো যোগ্যতা অর্জন করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তাকে মথুরা থেকে বৃন্দাবনে নিয়ে গিয়েছেন বাসুদেব, তো নিয়ে গেছেন, তো কংসের তো খুব চিন্তা, কংসের চিন্তা কারণ বসুদেব কথা দিয়েছিল যে আমার যত সন্তান হবে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই কংসকে সমর্পণ করবে, ওই কন্ডিশনে তিনি দেবকীকে ছেড়ে দিয়েছিলেন, আমরা দশম স্কন্ধে এই লীলা পাই। তো একে একে ছটা সন্তান হত্যা হয়ে গেল, তো সপ্তম সন্তান দেবকীর গর্ভ থেকে আকর্ষিত হয়ে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হল, তারপরে কৃষ্ণ আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে তাকে বৃন্দাবনে নিয়ে যাওয়া হল এবং যশোদার কন্যাকে নিয়ে এসে দেবকীর কাছে দিয়ে দেওয়া হল, এই হচ্ছে সিন। এখন যখনই খবর পেয়েছে যে যশোদার কন্যা হয়েছে, তো কংস এসে মারবে, তো কংসকে বোঝাচ্ছে দেবকী বাসুদেব যে তুমি একে মেরো না, এ তো মেয়ে, তোমাকে তো অষ্টম সন্তান হত্যা করবে বলেছে, তো বলছে যে আমি বড় হলে সুন্দর দেখতে হবে, সতী হবে নারী, তাকে তোমাকে আমি পুত্রবধূ রূপে সমর্পণ করব, ওই সব কথা শুনতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হাত থেকে তুলে মারতে গেছে, তো মারতে গেছে সঙ্গে সঙ্গে মহামায়া প্রকাশিত হয়েছে, বলছে তুমি আমাকে মারবে কি, তুমি আমাকে স্পর্শই করতে পারবে না, তোমাকে যে হত্যা করবে সে অন্যত্র রয়েছে। তাই কংস জানে আমাকে যে মারবে সে অন্য জায়গায় রয়েছে, সেই জন্য সে সবসময় অসুর পাতাতে থাকতো বৃন্দাবনে, একের পর এক অসুর, এবং তারা কৃষ্ণকে মারতে চেষ্টা করত, কিন্তু কৃষ্ণ প্রত্যেকটা অসুরকে হত্যা করেছে। যখন বৃন্দাবনে কৃষ্ণ যেহেতু মধুর, তাই কৃষ্ণ যখন বৃন্দাবনে যত অসুর বধ করেছে, একটা অসুর তিনি বধ করেননি কোনো কিছু অস্ত্রের দ্বারা, এটা অদ্ভুত। বৃন্দাবনে যত অসুর বধ হয়েছে সেই অসুর বধে কোন অস্ত্র লাগেনি ভগবান শ্রীকৃষ্ণ, তার অঙ্গ দিয়ে, হাত দিয়ে পা দিয়ে তিনি হত্যা করে দিয়েছে। অঙ্গানি যশ সকল ইন্দ্রিয় বৃত্তিমান্তি, তার যে অঙ্গ তার এত শক্তিশালী, সেই শক্তিশালী অঙ্গের দ্বারাই তিনি সমস্ত কিছুকে হত্যা করতে পারেন, কিন্তু তার কোন অস্ত্রের প্রয়োজন হয় না। সেই ভগবান শ্রীকৃষ্ণ কি হয়েছে, যখন অরিষ্টাসুর বধ করলেন, অরিষ্টাসুরকে বধ করেছেন, অরিষ্টাসুর বধ হয়ে যাওয়ার পরে নারদ মুনি দেখছে যে অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না, এখন কংসকে হত্যা করতে হবে। তো কংসকে যদি হত্যা করতে হয় তাহলে কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে মথুরায় আনতে হবে, তাছাড়া তো উপায় নেই, তা নাহলে কি করে হত্যাকাণ্ডটা হবে, এই হচ্ছে নারদ মুনির প্ল্যান। যখনই অরিষ্টাসুর বধ হয়ে গেছে, নারদ মুনি গিয়ে পৌঁছে গেছে কংসের কারাগারে, তারপরে কংসের কারাগারে কংসের কাছে গিয়ে সাক্ষাৎ করছে। কংসকে বলছে যে তুমি এই দেবকী বসুদেবকে বিশ্বাস করছো, তুমি কি জানো এই বসুদেব কিরম করেছে? বলে কি করেছে কি করেছে? বলছে দেবকীর গর্ভে সন্তান হয়েছিল, সেটা কি তুমি জানো? তুমি তো মেয়ে দেখে খুব আনন্দ হয়ে গেল, তোমার ওর সন্তান হয়েছিল এবং বসুদেব সেই সন্তানকে নন্দ মহারাজের গৃহে রেখে এসেছে, সেটা কি তুমি জানো? সেই তোমাকে হত্যা করবে। আর তার বড় ভাই বলরাম সেও কিন্তু তার সঙ্গে আছে, রোহিণীর পুত্র রূপ, আর তুমি বোকার মতো এদেরকে বিশ্বাস করছো। আর যখন এই শুনেছে একদম খেপে গেছে, বলছে আমি এখনই তাহলে বসুদেব দেবকীকে হত্যা করব। বলছে তুমি আবার মূর্খের মতো কাজ করছো, তুমি যদি দেবকী বসুদেবকে হত্যা করো তাহলে কি তোমার মৃত্যু চলে যাবে? দেবকী বসুদেব কি তোমাকে মারবে নাকি? কৃষ্ণ বলরাম তোমাকে মারবে, কৃষ্ণ তোমাকে মারবে। তাই তুমি যদি দেবকী বসুদেবকে হত্যা করো তাহলে তারা হয়তো অন্য জায়গায় চলে যাবে। এই তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এক কাজ করো, তাকে তুমি বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসো। তখন কংস চিন্তা করছে এটা আইডিয়াটা খারাপ না, তো কি করে আনা যায়? তো কে যাবে আনতে? অক্রূর। তো অক্রূরকে কংস এসে, অক্রূরকে কংস ডাকলো তার কাছে। তো অক্রূর এসেছে, তো অক্রূরকে পুরো প্ল্যানটা বলছে। কিন্তু অক্রূর তো ভগবানের ভক্ত, কিন্তু প্রবলেম হচ্ছে সে ভগবানের ভক্ত আবার কংসের আন্ডারে কাজ করে। তো দেখছে যদি ও কথা না শুনি তাহলে তো এখনই আমাকে শেষ করে দেবে। তো অন্য প্ল্যান করছে, ভগবানের ভক্ত তো, কংসের একরকম প্ল্যান আর ভক্তের একরকম প্ল্যান অক্রূরের। তো সে ঠিক করে ঠিক আছে আমি যাব। এই যে অক্রূর, অক্রূর হচ্ছে কংসের আন্ডারে কাজ করছে। এই কংস হচ্ছে এই জড় জগতের মূর্ত প্রতীক, তাই না? তাই আমরাও এই জড় জগতের আন্ডারে আছি, আমরা সকলে অক্রূর সাধক যারা আমরা। সেই অক্রূর এখন বৃন্দাবনে যাবে, কি করতে যাবে? কৃষ্ণ বলরামকে দর্শন করতে যাবে। তাই আমরাও যারা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছি, আমরাও এই জড়জগতের আন্ডারে আছি এবং আমরা চাইছি এই জড়জগৎ থেকে অন্তিমে যে গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনে কৃষ্ণ বলরাম রাধাকৃষ্ণের সেবায় নিযুক্ত। এটা আমাদের ভক্ত জীবনের উদ্দেশ্য। তো কিভাবে, কি মনোভাব নিয়ে অক্রূর বৃন্দাবনে প্রবেশ করছে? আমরা সাধক, আমরাও চাইছি বৃন্দাবনে প্রবেশ করতে, তাই তো? আমরা সুখদেব গোস্বামী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কি মনোভাব নিয়ে, কি মানসিকতা নিয়ে অক্রূর বৃন্দাবনে প্রবেশ করছেন। প্রথম তিনি রথে করে যাচ্ছেন, তো রথে করে যে যাচ্ছেন প্রথমেই তার মনে আসছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের আমি কি করে দর্শন পাব? আমি তো অযোগ্য, আমি তো কংসের আন্ডারে আছি, আমাকে তো বৃন্দাবনবাসীরা দেখলেই তাড়িয়ে দেবে, আমার কংসের লোক, এইখানে কি করে ঢুকবে? ভগবান শ্রীকৃষ্ণকে তো উত্তম শ্লোক বন্দনম, উত্তম শ্লোক দর্শনম, যারা ব্রহ্মা মহেশ যারা উত্তম শ্লোকের মাধ্যম দিয়ে ভগবানকে দর্শন করে, সেই উত্তম শ্লোক ভগবানকে আমি কি করে দর্শন করবো? আমি তো অত্যন্ত অযোগ্য। তাই সাধকের প্রথম যোগ্যতা হচ্ছে নিজেকে অযোগ্য বলে মনে করা। আমি আমি জেনে যাব, আমি জব করে জেনে যাব, আমি আমি নিজে করে ফেলবো সব, আমার চেষ্টায় আমি ভগবানকে লাভ করে ফেলবো। এই মানসিকতা থাকলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আমরা পাব না। তো প্রথমেই নিজের অযোগ্যতাকে বিচার করতে হবে। তিনি আদপি শুনিছেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তো আমাদেরকে প্রথমে অযোগ্য বলে মনে করতে হবে, কিন্তু অযোগ্য বলে মনে করলে আমি হাল ছেড়ে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। যখনই তার মনে এই অযোগ্যতা জাগলো তখন অক্রূর মনে করল আমি অযোগ্য ঠিক আছে, কিন্তু ভগবান কৃষ্ণ তো অত্যন্ত করুণাময়, তিনি যদি, তিনি বিচার করছে অনেকগুলো জিনিস বিচার করছে, একটা বলছে যে পুতনা, পুতনা যদি সে বিষ মাখিয়ে তাকে হত্যা করতে গেল কৃষ্ণকে, সে হত্যা করতে গিয়ে যদি সে মাতৃত্ব পদ লাভ করে, কৃষ্ণ যদি এত কৃপা করে যে অসুর তাকে, তো আমি ভক্ত না হলেও চেষ্টা করছি, কিছুটা তো চেষ্টা করছি, তাহলে নিশ্চয়ই আমার কোনো আশা আছে। আমার কোনো যোগ্যতা নেই, ভক্ত নিজেকে অযোগ্য বলে মনে করে, কিন্তু আমি তো যোগ্য সঙ্গে আছি, অর্থাৎ আমি সাধু সঙ্গে আছি, আমি সদ্গুরু শরণাগত আছি, আমাদের এরকম মানসিকতা থাকা উচিত। আমি নিজে অযোগ্য, কিন্তু আমি যার আন্ডারে আছি সে হচ্ছে যোগ্য। তো ভক্তকে গুলি যে শুনেছে, বুলেট বন্দুকের বুলেটের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি বুলেট শক্তিশালী খুব, তাই না, বুলেটের প্রচন্ড শক্তি, কিন্তু এমনি যদি বুলেট খালি পড়ে থাকে এখানে একা, এখানে রেখে দেবো, ওর কোনো কাজ হবে? ছুড়ে মারা হলো, কিছু হবে? কিছু হবে না। তার জন্য কি লাগবে? বন্দুক লাগবে। এই সাধু সঙ্গটা হচ্ছে বন্দুক। আর বন্দুকে ঢুকি দিলেই হবে নাকি? বন্দুকে যদি গুলি ঢুকি দেওয়া হলো, কাউকে তো চালাতে হবে, সে গুরুদেব হচ্ছে চালাবে। তো আমাদেরকে নিজেদেরকে বুলেটের মতো সঙ্গে তুলনা করতে হবে, এবং সাধু সঙ্গ হচ্ছে বন্দুক এবং গুরুদেব হচ্ছে সেই বন্দুকের চালক। অর্থাৎ আমাদেরকে নিমিত্ত মাত্র হয়ে, আমি যদিও অযোগ্য কিন্তু আমি ভালো সঙ্গে আছি, তাই আমার একটা চান্স আছে। একটা উদাহরণ দিচ্ছেন রাধা গোবিন্দ মহারাজ, বলছে যে একবার গরুড়দেব শিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। তো গরুদেবের গোটা গায়ে সাপ থাকে না, সর্প, গলায় হাতে পায়ে সব জায়গায় সর্প, আর শিবেরও সব জায়গায় সর্প। তো যখনই ওদের দুজনের মিলন হয় তখন ওই সর্পগুলো নিজেদের মধ্যে ঝামেলা করে। তো অন্য সর্পরা ভয় টয় পায় গুরুদেবকে, কিন্তু একটা সর্প গুরুদেবকে দেখে ফসফস করছে, এই মানে এই মনে হয় মারবে। তখন গুরুদেব বলছে, বাহ, খুব সাহস তো দেখছি, আমি তো বাসুকিকে হত্যা করতে পারবো, এটা একটা সাধারণ, কিন্তু তার এত সাহস কেন? কারণ সে শিবের গলায় আছে। তো একটা সাপ সে যদি শিবের গলায় থেকে যদি গুরুদেবকে হুমকি দেখাতে পারে, তো মানে ঠিকমতো সঙ্গে থাকলে তার শক্তিটা কত বেড়ে যায়, যেহেতু সে শিবের সঙ্গে আছে তাই তার এত শক্তি। তাই আমরা অযোগ্য, ভক্তি জীবনে আমাদের কোনো শক্তি নাই, কিন্তু আমরা শক্তিশালী ভক্তের আনুগত্যে আছি, তাই আমরাও শক্তিশালী, আমরাও ভয় দেখাতে পারি মায়াদেবীকে, নাকি? তো এই মনোভাব, অর্থাৎ আমি অযোগ্য কিন্তু আমি যেহেতু যোগ্য সঙ্গে আছি তাই আমার একটা চান্স আছে, এই হচ্ছে নির্ভরশীলতা। এক হচ্ছে নিজেকে অযোগ্য বলে মনে করতে হবে, কিন্তু আমি সঙ্গের যে যোগ্যতা সেটার বিচারে আমার একটা আশা থাকবে, নিশ্চয় একটা ভগবান নিশ্চয় আমাকে দর্শন দেবে, এই মনোভাব। কার মনোভাব? অক্রূরের। তো অক্রূর এইভাবে যাচ্ছে রথে করে করে, তো রথে করে করে যখন যাচ্ছে এরকম চিন্তা করছে সবসময়, তো চিন্তা করতে করতে সে কৃষ্ণ ভক্তিতে এত মগ্ন হয়ে গেছে, কৃষ্ণের চিন্তায় এত মগ্ন হয়ে গেছে যে কোন দিক দিয়ে যাচ্ছে তার খেয়াল নাই। শ্রীধর স্বামী ব্যাখ্যা করছে যে রথ তো একটা রাস্তা দিয়ে যাবে, তো দেখতে হবে তো রাস্তা। তো অক্রূর এত চিন্তায় মগ্ন হয়ে গেছে যে কোন দিক দিয়ে যাচ্ছে বৃন্দাবনে তার কোনো খেয়াল নাই। অর্থাৎ আমরা যদি কৃষ্ণকে পেতে চাই বৃন্দাবনে, তাহলে আমাদের কৃষ্ণ সেবায় এমন মগ্ন হয়ে থাকতে হবে, আমাদের বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যেতে হবে। এটা হচ্ছে মনোভাব তিন নম্বর। চার নম্বর, এরকম যখন সে কৃষ্ণ চিন্তায় মগ্ন, তখন আস্তে আস্তে ঠিক গিয়ে বৃন্দাবনে পৌঁছে গেছে, বৃন্দাবনের বাউন্ডারিতে। যখনই ঢুকছে বৃন্দাবনে, বৃন্দাবনে ঢুকে কি দেখছে? বৃন্দাবনের যে মাটি ধুলি, সেই ধুলিতে কৃষ্ণের পাদচিহ্ন দর্শন করছে। যেই পাদচিহ্ন দর্শন করেছে অক্রূর, সঙ্গে সঙ্গে রথ থেকে ঝাঁপিয়ে সেই ব্রজ ধুলিতে গড়াগড়ি খাচ্ছে। সেই গড়াগড়ি খাওয়ার মাধ্যম দিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অক্রূরের তিনটি গুণাবলী ব্যাখ্যা করছে। সাধারণত লোকে পাগল বলবে, তাই না, এরকম যদি গড়াগড়ি খাই কেউ? তো বলছে তার মাধ্যম দিয়ে তিনি ভয় শূন্যতা, নির্ভীক, আমাদেরকে নির্ভীক হতে হবে, যে অকুরুর যেভাবে গড়াগড়ি খাচ্ছে কৃষ্ণের পাদপদ্মের ধুলিতে, সেই খবর যদি কংসের কাছে যায় কি হবে? বলছে কংস পাঠালো তা নিজের লোক বলে, তখন কংস ভাবে এ তো কৃষ্ণের লোক, কৃষ্ণের এত ভক্তি, কৃষ্ণের জন্য এত কিছু করছে। মায়া তো ভাবছে যে আমি হচ্ছি, আমরা হচ্ছে মায়ার লোক। তো যখন দেখবে যে কৃষ্ণের লোক, তখন তো মায়া টাইট দেবে। তাই কংস যদি এটা জানতে পারে যে কৃষ্ণের পদধূলিতে গড়াগড়ি খাচ্ছে, তাহলে কংসকে শেষ করে দেবে। তার কোনো ভয় নেই, নির্ভীক, যা হবে হবে, আমি কোনো কেয়ার করি না, নির্ভীক ভাব প্রথম ভাব। সেকেন্ড ভাব হচ্ছে তিনি হচ্ছেন অহংকার শূন্য। সে তো যদুকুল বংশ, অত্যন্ত শ্রেষ্ঠ ব্যক্তি, ক্ষত্রিয়। তো কার কার ধুলিতে তিনি গড়াগড়ি খাচ্ছেন? একটা গোয়াল বালক, এটা এত বাজে, এটা গ্রামে এসে শহরে থাকে, প্যালেস, দামি দামি গাড়ি বাড়ি আছে। অনেকে আমরা যখন ভক্ত হতে আসি, প্রভুপাদ বলছেন যে আমরা যখন উচ্চকূলভূত কোন জায়গা থেকে আসি, আমাদের একটা অহংকার থাকে, এই জন্য আমাদেরকে বাথরুম পরিষ্কার করানো হয়, ঝাড়ু দেওয়ানো হয়, এই অহংকারটাকে দূরীভূত করার জন্য। তখরুর সে একটা রাজা, তাই না? সেই পরিবেশ থেকে এসে গ্রামে ধুলাতে গোড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ তিনি অহংকার শূন্য, তার কোনো অহংকার নেই। তাই আমাদের যদি বৃন্দাবনে প্রবেশ করতে হয়, তাহলে আমাদের এই অহংকার শূন্য হতে হবে। প্রভুপাদ বলছেন যদি তোমার কোনো যোগ্যতা না থাকে, তুমি বৃন্দাবনে গিয়ে যদি ব্রজে ধুলিতে গড়াগড়ি খাও, তাহলেই তুমি কৃষ্ণকে লাভ করতে পারবে। এই হচ্ছে যোগ্যতা। অর্থাৎ আমাদের সেই অহংকারকে ত্যাগ করতে হবে, নিরঙ্ক অহংকার হতে হবে। আর হচ্ছে যখন অক্রূর এইভাবে গড়াগড়ি খাচ্ছে, তো জানে যে কংস যদি জানতে পারে তো গেল, তাহলে তার একটা আমাদের একটা শোক আসতে পারে যে আমার পরিবারকে কে দেখবে, আমি যদি মরে যাই, আমি যদি এ হয়ে যাই, তাহলে আমার পরিবারকে কে দেখবে? এটা হয় না আমাদের, বাবাকে কে দেখবে, মাকে কে দেখবে, যদি স্বামী যদি ভক্ত স্ত্রীকে কে দেখবে, আমার ছেলেমেয়েকে কে দেখবে? এই যে কে দেখবে, এই মানসিকতা যদি থাকে, তার বৃন্দাবনে প্রবেশ হবে না। কে দেখবে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, অর্থাৎ কৃষ্ণের উপর নির্ভরশীলতা না থাকলে কখনো আমাদের বৃন্দাবনের ভাব জাগরিত হবে না। অক্রূর বলে কে দেখবে, দেখবে কৃষ্ণ দেখবে, আমারও তো চিন্তা নেই, গড়াগড়ি খাও। তাই আমাদেরও যদি কৃষ্ণকে পেতে হয়, তাহলে কে দেখবে এই মানসিকতা যদি থাকে, তার বৃন্দাবন ভাব হৃদয়ে জাগরিত হবে না। এই মনোভাব নিয়ে যখন অক্রূর গড়াগড়ি খাচ্ছে, তারপরে যখন রথে আবার উঠে এলেন, তখনই তিনি কৃষ্ণ বলরামের দর্শন পেলেন। দেখছেন কৃষ্ণ গোচারণে যাচ্ছে, সেই দর্শনটা তিনি লাভ করলেন। এইভাবে সুখদেব গোস্বামী সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কিভাবে আমরা বৃন্দাবন লীলাতে প্রবেশ করতে পারি। তাই আমাদেরও চৈতন্য মহাপ্রভুর যারা আমরা অনুগামী, আমাদেরও কর্তব্য হচ্ছে যে এই মনোভাবগুলো নিয়ে, কি কি মনোভাব আমাদেরকে, প্রথমে মনে আছে আমাদেরকে অযোগ্য বলে মনে করতে হবে, প্রথম অর্থাৎ অমানি না মানদে না কীর্তনীয় সদা হবে, আমাদেরকে অযোগ্য বলে মনে করতে হবে। কিন্তু অযোগ্য মনে করলেই হবে না, অযোগ্য মনে করলেও আমাদেরকে খুব সিনসিয়ারলি চেষ্টা করতে হবে এবং আশা রাখতে হবে। কেন আশা রাখতে হবে? কারণ ভগবান হচ্ছে অত্যন্ত কৃপাময়, এবং আমি অযোগ্য হলেও আমি যোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে রয়েছি, তাই আমার একটা আশা আছে। দু নম্বর, এবং রাধাগোবিন্দ মহারাজ উদাহরণ দিচ্ছেন, সচিদানন্দ মহারাজ উদাহরণ দিচ্ছেন, আমাদের এমন আশা থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যদি স্বয়ং এসে বলে না না তোমার কোনো আশা নাই, তুমি ছেড়ে দাও, তাহলেও আমাদেরকে আশা ছাড়লে হবে না, আমাদেরকে চালিয়ে যেতে হবে। কিন্তু আমরা কি হয়, একটুতে কেউ কিছু বললো দূর হবে না, একটুতে আমরা আশা ত্যাগ করি। কিন্তু আমাদের আশাটা কোথায় হবে, যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংও বলে আমাকে এসে তোমার কোনো আশা নাই, কিন্তু তাহলেও আমাদের আশা ত্যাগ করলে হবে না, সেই আশা আমাদেরকে রাখতে হবে। নিশ্চয় থাকতে হবে আমাদেরকে, অবশ্যই ভগবান আমাকে কৃপা করবে। অযোগ্যতা, নিশ্চয়তা, তারপরে সবসময় কৃষ্ণ সেবায় মগ্ন, সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ লীলাতে আমাদেরকে মগ্ন থাকতে হবে। 24 ঘন্টা কৃষ্ণের সেবাতে মগ্ন, সবকিছু বাহ্য জ্ঞান থেকে মুক্ত থাকতে হবে। এবং 4 নম্বর, হচ্ছে আমাদেরকে নির্ভীক হতে হবে, ভয় শূন্য। যদি আমরা ভয় শূন্য হই এবং আমাদেরকে অহংকার শূন্য হতে হবে এবং আমাদেরকে শোক শূন্য হতে হবে। এই গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে আমরা প্রবেশ অধিকার লাভ করতে পারব, যেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই আমরা এখন চেষ্টা করব, এই জন্মাষ্টমী তো আমি ক্লাস শুনছিলাম বলে জন্মাষ্টমী হচ্ছে একটা অফিসিয়াল একটা উৎসব, কিন্তু প্রতিদিন আমাদের জন্মাষ্টমী। জন্মাষ্টমী আমাদের সার্থক হবে তখনই যখন এই জন্মাষ্টমীকে আশ্রয় করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের হৃদয়ে বসাতে পারব। তাই যাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের হৃদয়ে তার বৃন্দাবন লীলাকে প্রবেশ করে আমাদের জীবনকে সার্থক করেন, এবং এই আশা নিয়ে আমরা জন্মাষ্টমী ব্রত পালন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোন প্রশ্ন বা মন্তব্য আছে? তিন চার মিনিট আছে এখন বাকি, যদি কোনো প্রশ্ন থাকে নাহলে আমরা এখানে সমাপ্ত করব। কোন প্রশ্ন নাই? প্রথরা শ্রীমদ ভাগবতম কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, জন্মাষ্টমী মহামহোৎসব কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।